ডক্টর সেলিম জাহান কিছুদিন আগে আপনার দপ্তর থেকে মানব উন্নয়ন সম্পর্কিত 2016 সালের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়। মানব উন্নয়নের পরিমাপে বাংলাদেশ 2015 সালের তুলনায় কতখানি এগিয়েছে?
প্রথম কথা হচ্ছে যে যদি 2015-র সঙ্গে 2016-র তুলনা করি, তাহলে মানব উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ তিন ধাপে গিয়েছে। 2015-তে বাংলাদেশের স্থান ছিল 142তম, 188টি দেশের মধ্যে। 2016-তে সেটা এসে দাঁড়িয়েছে 139-এ। কিন্তু আমি এটাকে গত 25 বছরের প্রেক্ষিতে যদি বিবেচনা করি, তাহলে মানব উন্নয়নের ধাপের চাইতেও মানব উন্নয়নের মান বেশি গুরুত্বপূর্ণ, এবং গত 25 বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকের মান দ্বিগুণেরও বেশি বেড়েছে। খুব কম দেশেই এটা হয়েছে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে মানব উন্নয়নের সূচক বা মানব উন্নয়নের পরিমাপ শুধু তো একটি দেশের পরিপ্রেক্ষিতে দেখা হয় না, সেটা অন্যান্য দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিবেচ্য হওয়া উচিত। এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশে মানুষের প্রত্যাশিত গড় আয়ু যেখানে 74 বছর, ভারতের সেখানে 66 বছর, পাকিস্তানে সেখানে 66 বছর। অনূর্ধ্ব 5 বছরের শিশু মৃত্যুর হার বাংলাদেশ যেখানে প্রতি হাজারে 35 নামিয়ে নিয়ে এসছে, ভারতে সেটা এখনো 54, পাকিস্তানে তার চাইতেও বেশি। সুতরাং মানব উন্নয়নের সূচকের বাইরেও অন্যান্য বিস্তৃতভাবে যদি মানব উন্নয়নের দিকে দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু তার প্রতিবেশীদের চাইতে অনেক বেশি ভালো করছে। এবং এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের মাথাপিছু আয় কিন্তু ভারত এবং পাকিস্তানের চাইতে অনেক কম। এবং তৃতীয় যে কথাটি বলা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো এই সমপরিমাণের মাথাপিছু আয় নিয়ে অন্যান্য দেশের মানব উন্নয়ন সূচকের সঙ্গে যদি বাংলাদেশের তুলনা করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে 14টি দেশ থেকে বাংলাদেশ এগিয়ে আছে। সুতরাং সবটা মিলিয়ে বলা চলে যে বাংলাদেশের মানব উন্নয়নের অগ্রগতি, মানব উন্নয়নের ধাপ, মানব উন্নয়ন সূচকের মান অত্যন্ত সন্তোষজনক।
সামগ্রিকভাবে বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন?
আমি সামগ্রিকভাবে বাংলাদেশের মানব উন্নয়ন পরিস্থিতিকে তিনটি দৃষ্টিকোণ থেকে দেখি। একটি দৃষ্টিকোণ হচ্ছে যে মানব উন্নয়নের জন্য প্রবৃদ্ধি এবং জাতীয় আয় বৃদ্ধি এটা একটা অত্যাবশ্যকীয় শর্ত, কিন্তু পর্যাপ্ত শর্ত নয়। তো সুতরাং সেই দিক থেকে যদি বিচার করি, তাহলে আমি বলতে পারবো যে বাংলাদেশে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং হচ্ছে, সেটা মানব উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। দ্বিতীয় যে কথাটি বলা দরকার যে মানব উন্নয়নে আমরা মূলতভাবে যে সামাজিক দিকগুলো আছে এবং মানুষের সামগ্রিক পরিস্থিতি, শুধু অর্থনৈতিক নয়, অন্যান্য যে সমস্ত পরিস্থিতি আছে তার যে অগ্রগতি সেটার দিকে আমরা নজর দিই। যেমন প্রত্যাশিত গড় আয়ুর কথা বললাম, সেটা স্বাস্থ্যের ক্ষেত্রে প্রযোজ্য, শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের যে স্কুলে অন্তর্ভুক্তির হার কিংবা জীবনধারার মানের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য বিষয়গুলো। তো সেই সমস্ত সামাজিক দিকে বাংলাদেশ যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে, সেটা শিক্ষায়, স্বাস্থ্যে, নারীর ক্ষমতায়নে। এবং বিশেষত বাংলাদেশে যেটা মনে রাখতে হবে যে বাংলাদেশে যে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত প্রবৃদ্ধি। এবং তৃতীয় এবং শেষ কথা হচ্ছে যে এই মানব উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোকে আমাদের আনতে হবে, যেমন সুশাসনের ব্যাপারটি আছে, সুশীল সমাজের ব্যাপারটি আছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারটি আছে। কারণ এই ব্যাপারগুলো মানব উন্নয়নকে, মানুষের চয়নের ক্ষমতার ক্ষেত্রটিকে প্রসারিত করতে সাহায্য করে। এবং এই সমস্ত ব্যাপারে মানুষের যে অংশগ্রহণ, মানুষের যে ক্ষমতায়ন, সেইটাই আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশে আমরা বলতে পারবো সেখানে কিন্তু প্রচুর অগ্রগতি অর্জিত হয়েছে।
এই বিষয়টি নিয়ে কোথাও কোথাও বিতর্ক দেখা দিয়েছে যে রাজনৈতিক স্বাধীনতা বলুন কিংবা রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা বলুন, এই বিষয়গুলোর সঙ্গে অনেকে মনে করেন যে অর্থনৈতিক উন্নয়নের একটা ডানদিক সম্পর্ক আছে। অনেকে মনে করেন যে সরকারের স্থিতিশীলতাটা থাকা দরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য, যদি বারবার ক্ষমতার পালাবদল ঘটে তাহলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়, অথচ গণতন্ত্রে পালাবদলের একটা স্থান রয়েছে। আপনার ব্যাখ্যা কি হবে?
আমি এটা মনে করি না যে গণতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। অনেকেই বিভ্রান্তিমূলকভাবে প্রশ্নটি করেন, গণতন্ত্র আগে নাকি অর্থনৈতিক উন্নয়ন আগে। আমার মনে হয় যে এটি সমরেখায় এবং সমান্তরালভাবেই চলে। গণতন্ত্রের যেমন প্রয়োজন আছে অর্থনৈতিক উন্নয়নের জন্য, কারণ মানুষের যদি অর্থনৈতিক উন্নতি না হয় তাহলে সে অংশগ্রহণ কি কি করে করবে। তেমনি অর্থনৈতিক উন্নয়নের জন্যও গণতন্ত্রের প্রয়োজন আছে, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানুষের চয়নের ক্ষেত্রটি বিস্তৃত হতে পারে। সুতরাং এ দুটোর মধ্যে একটা দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বা একটা দ্বন্দ্ব সৃষ্টি করার যে প্রয়াস, আমার মনে হয় যে সেটা খুব একটা ইতিবাচক নয়। দ্বিতীয় যে কথাটি আপনি উল্লেখ করেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা নিশ্চয়ই অর্থনৈতিক উন্নয়নের জন্য দরকার। এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলবদল হলে তাতে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেবে, এটা কেন আমরা মনে করব? আমরা যদি রাজনৈতিক দিক থেকে এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে আমাদের সহনশীলতা আছে, রাজনৈতিক প্রজ্ঞা আছে এবং রাজনৈতিক দিক থেকে আমরা রাজনৈতিক প্রক্রিয়াকে সম্মান করি, তাহলে পরে দলবদল হলেও একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন যে 2030 সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের 29তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে, 2050 সাল নাগাদ 23তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। তিনি আরো বলেন যে 2041 সাল নাগাদ বাংলাদেশে মাথাপিছু আয় হবে $12,000। আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে প্রধানমন্ত্রীর এই প্রত্যাশা কতখানি যুক্তিযুক্ত বলে মনে করেন?
আমি প্রধানমন্ত্রীর এই প্রত্যাশাকে দুটো দিক থেকে দেখি। একটা হচ্ছে স্বপ্নের দিক থেকে, আমাদের যদি বিরাট স্বপ্ন না থাকে জাতি হিসেবে, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। কোনো জাতি খুব ক্ষুদ্র স্বপ্ন নিয়ে খুব বেশি দূর যেতে পারেনি। আমি চীনের উদাহরণ দিতে চাই। চীন তার অর্থনৈতিক ক্ষেত্রে, তার উন্নয়নের ক্ষেত্রে বিরাট স্বপ্ন, বিরাট প্রকল্প নিয়ে সবসময় এগিয়ে গেছে এবং তার ফলে চীন এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে সে শুধুমাত্র ওই অঞ্চলেই নয়, পুরো বিশ্বের মধ্যে একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং স্বপ্নের দিক থেকে যে প্রত্যাশা প্রধানমন্ত্রীর, আমি তাকে অভিনন্দন জানাই। কিন্তু অন্যদিকটাও আমার মনে হয় যে বিচার্য, যে এটা কতখানি সম্ভব। সেক্ষেত্রেও আমি বলবো যে এটা নিশ্চিতভাবে সম্ভব। আবারও চীনের দিকে যাই। আজ থেকে 50 বছর আগে চীনে দুর্ভিক্ষগ্রস্ত একটি দেশ হিসেবে পরিচিত ছিল। চীনের মাথাপিছু আয় এই কিছুদিন আগেও $400 বা $500 মতো ছিল। তো চীনে যে উত্তরণ ঘটেছে, ভিয়েতনামের যে উত্তরণ ঘটেছে, সেটা বাংলাদেশে কেন হবে না? এবং বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় আমাদের গর্বিত হওয়া উচিত যে গত দীর্ঘদিন যাবৎ আমরা একটা বিরাট প্রবৃদ্ধি হার বজায় রাখতে পেরেছি, প্রায় 7%, 7%-এর বেশি। গত 25 বছরে আমাদের মানব উন্নয়নের মান দ্বিগুণেরও বেশি করতে পেরেছি। সুতরাং বাস্তবতার নিরিখেও এই প্রত্যাশা অর্জন করা সম্ভব। যে তিনটি কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়ন এবং যে মাথাপিছু আয়ের যে বৃদ্ধি, সেটা যাতে সমভাবে বণ্টিত হয় তার প্রতি খেয়াল রাখতে হবে এবং সেটা যাতে মানব উন্নয়নে রূপান্তরিত হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণের অংশগ্রহণ, জনগণের যে ভাষা, জনগণের যে মতামত, সেই মতামত প্রকাশের মাধ্যমে আমাদের একত্রিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর তৃতীয় যে কথাটি হচ্ছে যে এই যে প্রত্যাশা, সেটা বিশ্বে অন্য জায়গায় কি হচ্ছে বা বৈশ্বিক অর্থনীতিতে কি হচ্ছে তার উপরে নির্ভরশীল। এবং এখানে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে 2008 সালে যখন সমস্ত বিশ্বে অর্থনৈতিক ধস নেমেছিল, তখন কিন্তু সেখানে কিন্তু অর্থনীতিতে সে জাতীয় ধস আমরা দেখিনি। সুতরাং বাংলাদেশের অর্থনীতিতে একটা সংনম্যতা আছে, যেখানে বাইরে থেকে যদি আঘাত আসেও তাহলে সেটাকে প্রতিহত করার মতো একটা শক্তি বাংলাদেশ অর্থনীতি অর্জন করেছে।
ডক্টর সেলিম জাহান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।